رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আলাইহি সালাতু ওয়াসালাম ইরশাদ ফরমান যে আমার প্রতি এক শতবার দুরূদ শরীফ পাঠ করল আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেন এই বান্দা অবাধ্যতা ও দোজখের আগুন থেকে মুক্ত। অবাধ্যতা মিনিং মুনাফিকি থেকে এবং দোজখের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ আমরা বয়ান শুনছি। আসুন আমরা প্রথমেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমল এর ক্ষেত্রে আমাদের নিয়ত যত বেশি হবে, যত বেশি সুন্দর হবে, অধিক হবে, আল্লাহ তাআলা আমাদের সওয়াব তত বেশি দান করবেন। তো আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য, আমাদের পিতা মাতার ইসালের সওয়াবের জন্য, আমরা যা শুনবো সে অনুযায়ী আমল করে অন্যের নিকট পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ তাআলা মনোযোগের সাথে বয়ান শুনবো ইনশাআল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ আমরা আদ জাতি, আদ সম্প্রদায় যে ছিল ওই সম্প্রদায়ের কিছু ঘটনা শুনব, যে পৃথিবীর মাঝে একটি সম্প্রদায় ছিল, একটি বংশ ছিল, বিশাল বংশ। ওই বংশের নাম ছিল, ওই জাতির নাম ছিল আদ জাতি। যেমন আমরা বাঙালি জাতি, বাংলাদেশি বাঙালি জাতি, ঠিক একটি আদ জাতি ছিল পৃথিবীর মাঝে। ওই আদ জাতিদের অবস্থা কেমন ছিল, ওই আদ জাতিদের ব্যাপারে বর্ণিত রয়েছে যে ওই আদ সম্প্রদায়ের লোকেরা, আদ গোত্রের লোকেরা অত্যন্ত শক্তিশালী ও লম্বা ছিল। তারা ধন সম্পদের দিকেও অত্যন্ত উন্নত ছিল। এর কারণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের শস্য সমৃদ্ধ করেছিলেন, শস্য সমৃদ্ধ ক্ষেত আর ভরপুর তাদের বাগান দান করেছিলেন। তারা শীত আর গরমকালের জন্য পাহাড় কেটে কেটে তাদের বাসস্থান তৈরি করত। পাথরের যে পাহাড়, আমাদের দেশে যে পাহাড়গুলো, এ পাহাড় হচ্ছে মাটির পাহাড়, কিন্তু মধ্যপ্রাচ্যের যে পাহাড় সে পাহাড় কিন্তু মাটির না, পাথরই। এবং অধিকাংশ এরকম পাহাড় আছে শুধু পাথর। আর আদ সম্প্রদায় যেই এলাকাতে বাস করত, ওই এলাকায় সেটা হচ্ছে ওমান ও হাদরামুত এর মাঝখানে অবস্থিত একটি বড় মরুভূমি, যার নাম হচ্ছে আহকাফ নামক স্থান। সেই স্থানে তারা বসবাস করত। বড় বড় পাথরের পাহাড়, পাথরগুলোকে তারা কাটত, কেটে কেটে তারা ঘর তৈরি করত। এবার বুঝে নিন আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কত বড় শক্তি দান করেছিল, যে পাথরকে কেটে তারপর সেখানে ঘর নির্মাণ করে সেখানে বসবাস করা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সম্পদ ধারা ঐশ্বর্য দান করেছিল, শক্তি ধারা ক্ষমতাবান করেছিলেন। অর্থাৎ একটি উন্নত জাতির জন্য যা যা প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আদ জাতিকে, আদ সম্প্রদায়কে সকল কিছু দান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, তাদের গোত্র পরিচিত ছিল তাদের একজন পূর্বপুরুষের নাম দিয়ে। এই আদ যে আমরা বললাম আদ জাতি, এটার প্রেক্ষাপট কি, কেন তাদের নাম আদ সম্প্রদায় আদ জাতি রাখা হয়েছে? এর কারণ হচ্ছে আদ বিন আওস বিন আরম বিন সাম বিন নূহ, মানুষের এই গোত্রকে তাদের পূর্বপুরুষ আদের নাম অনুসারে ডাকত। তার মানে তাদের পূর্বপুরুষ একজন ছিল আদ, ওই নাম অনুসারেই তাদের নামকরণ করা হয়েছে আদ জাতি। যেমন আমাদের দেশেও আমরা বিভিন্ন বংশের, কেউ শেখ, কেউ চৌধুরী, কেউ মাতবর, এর প্রেক্ষাপট খুঁজলে দেখা যাবে আমাদের পূর্বপুরুষ কেউ একজন ওই রকম কোন একটা পেশার সাথে জড়িত ছিল, এজন্য এর প্রেক্ষাপটে নামকরণ করা হয়েছে। আর কিছু কিছু বংশ পূর্ব থেকেই বা সিলসিলা চলে এসেছে। ওই আদ জাতি যারা ছিল তাদের নামকরণ করা হয়েছিল ওই একজন আদ নামক ব্যক্তির কাছ থেকে। প্রিয় ইসলামী ভাইরা, তারা মূর্তি পূজা ও বিভিন্ন ধরনের বেহায়া বনা খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। যখন তাদেরকে আল্লাহ তাআলা সম্পদশালী করলেন, ক্ষমতাশালী করলেন, তাদের দরকার ছিল তারা এই সম্পদ দেখে আল্লাহ তাআলার কৃতজ্ঞ হবে, কিন্তু তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হল, বিভিন্ন বেহায়াপনা আর খারাপ কাজের মধ্যে এই সম্প্রদায়ের লোকেরা লিপ্ত হল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবী হযরতে হুদ আলাইহি সালাত ওয়া সালামকে ওই জাতির কাছে, ওই সম্প্রদায়ের কাছে হেদায়েতের জন্য পাঠালেন। ওই হযরতে সাইয়েদনা হুদ আলা নবিগিনা ওয়া আলাইহি সালাত ওয়া সালাম এই আদ জাতির কাছে আসলো, এসে তাদেরকে নেকির দাওয়াত দিল, উত্তম কথার মাধ্যমে, ভালো কথার মাধ্যমে, সুন্দর ব্যবহারের মাধ্যমে। কিন্তু প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, ওই পাপাচারী গোত্র সম্প্রদায় হযরতে হুদ আলাইহি সালাত ওয়া সালামকে অস্বীকার করলো, অস্বীকার করে কুফরের উপর তারা অটল রইল, ইমান আনলো না। গুটি কয়েক লোক ইমান আনলো, আর পুরো সম্প্রদায় আদ জাতি তারা হযরতে হুদ আলাইহি সালাত ওয়া সালামের প্রতি তিনারা ইমান আনলো না। হযরতে হুদ আলাইহি সালাম বারবার ওই পাপীদেরকে, ওই গুনাহগারদেরকে, ওই নাফরমানদেরকে আল্লাহ আযযা ওয়া জাল্লার ভয় দেখাতে লাগলো, কিন্তু তারা বেয়াদবির সাথে হযরতে হুদ আলাইহি সালাত ওয়া সালামকে এটা বললেন, যা কোরআনে পাকে অষ্টম পারার সূরা আরাফের 70 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন। তারা উল্টো হযরতে হুদ আলাইহি সালাত ওয়া সালামের দাওয়াতকে গ্রহণ করার পরিবর্তে তারা কি বলল, তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে এসেছো যে আমরা এক আল্লাহর ইবাদত করব, এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করত তাদেরকে আমরা ছেড়ে দিব? সুতরাং আনয়ন করো সেটা যার প্রতিশ্রুতি আমাদেরকে দিচ্ছ যদি তুমি সত্যবাদী হও। এক তো তারা এক আল্লাহকে স্বীকার করল না, ওই আদ জাতি আল্লাহকে মানল না, আবার উল্টো কথা বলছে যে আমরা আমাদের পূর্বপুরুষের কথা, তারা যেভাবে ইবাদত করত ওই ইবাদত ছেড়ে নতুন তোমার প্রভুর ইবাদত করব না। আর তুমি যে কথা বলছো, হযরত হুদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বেয়াদবের মতো তারা বলতে লাগলো। যখন বলল হুদ আলাইহিস সালাম, হে আমার সম্প্রদায়, হে আমার জাতি, তোমরা যদি এটা না মানো তাহলে আল্লাহ তাআলার আযাব আসবে, তারা বলল তোমার আযাব নিয়ে আসো। মাযাল্লাহ, অধ্যতা স্পর্ধা দেখাতে লাগলো, বেয়াদবি করতে লাগলো। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী কেন দর্শক বিন্দু, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার আজাব শুরু হয়ে গেল। 3 বছর পর্যন্ত ওই সম্প্রদায়ের উপর গোত্রের উপর বৃষ্টি হলো না, খরা শুরু হয়ে গেল। যখন চারদিকে খরা হলো অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল, লোকজন আর একটি শস্য দানা উৎপাদন করতে পারছে না, কারণ এটাই স্বাভাবিক, যখন খরা শুরু হবে ওই খরার মধ্যে শস্য উৎপাদন করা সম্ভব না। যখন চারদিকে খরা হলো, বালা মুসিবত শুরু হলো, শস্য দানা জোগাড় করতে পারছে না, দুর্ভিক্ষের মতো শুরু হয়ে যাচ্ছে, ওই সময় এটাও একটা নিয়ম ছিল, যদি কোনো বিপদে পড়ে তখন লোকজন তারা চলে যেত মক্কাতুল মুকাররামাতে, কাবা শরীফের সামনে, আর সেখানে গিয়ে মক্কা শরীফের সামনে গিয়ে তারা দোয়া করত। তাদের এই কনসেপ্ট একটা ধারণা ছিল, তাই তারা কি করলো, লোকজন মক্কাতুল মুকাররামার দিকে খানায় কাবার সামনে দোয়া করার জন্য তারা রওনা হলো। একটি দল মক্কায় মুকাররামাতে গেল, ওই দলে মারসাদ বিন সাদ নামে এক মুমিন ব্যক্তি ছিল, যে হযরতে হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, কিন্তু তার ঈমানকে সে প্রকাশ করে নাই, সে গোপন রেখেছিল। সে যখন ওই লোকেরা যখন একত্রিত হয়ে কাবায় মুআজ্জামায় দোয়া করা শুরু করলো, তখন মারসাদ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ঈমানদার ছিল, ওই নবীর প্রতি ঈমান এনেছিল, তিনি জোশের মধ্যে চলে আসলেন আর বলতে লাগলেন, হে আমার কৌম, তোমরা যদি লাখো দোয়া করো কিন্তু আল্লাহ তাআলার কসম, ওই সময় পর্যন্ত বৃষ্টি বর্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাদের নবী হযরতে হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান না আনো, ঈমান গ্রহণ না করো। হযরতে মারসাদ বিন সাদ যখন নিজের ঈমানকে প্রকাশ করে দিল, তখন আদ গোত্রের লোকেরা তাকে আঘাত করে মেরে তাদের কাছ থেকে পৃথক করে দিল আর দোয়া করতে লাগলো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন তারা দোয়া করছিল, 3টা মেঘের টুকরা পাঠালো, একটি সাদা, একটি লাল, আরেকটি কালো, আর আসমান থেকে একটি আওয়াজ আসলো, হে আদ গোত্র, তোমরা তোমাদের গোত্রের জন্য ওই 3টি মেঘ থেকে একটিকে পছন্দ করে নাও। তখন ওই আদ গোত্রের লোকেরা কালোটা দেখলো, যে এটা মেঘ কালো, এটা মনে হয় ভালো হবে, তারা এটাকে পছন্দ করে নিল। তখন তারা এটাও ভাবলো যে খুব বর্ষণ হবে, ওই কালো মেঘ আদ গোত্রের বসবাসের জায়গার দিকে অগ্রসর হচ্ছে। আদ গোত্রের লোকেরা অত্যন্ত খুশি হয়ে গেল, মেঘ দেখে আনন্দিত হলো। এদিকে হযরতে হুদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা ওই আদ গোত্রের জন্য পাঠিয়েছেন, তিনি তো সর্বদা চেষ্টার মাঝে আছেন, কোনোভাবে না কোনোভাবে আমার এই সম্প্রদায় যেন ঈমান নিয়ে আসে, আল্লাহর আযাব থেকে বেঁচে যায়, তার প্রচেষ্টা এটাই ছিল। প্রত্যেকজন নবীগণ আলাইহিম সালাতু ওয়া সালাম এই প্রচেষ্টাই ছিল তাদের সর্বশেষ প্রচেষ্টা, তারা এটাই করত যে কোনোভাবে না কোনোভাবে তার সম্প্রদায় ঈমান নিয়ে আসে। যখন হযরতে হুদ আলাইহিস সালাতু ওয়া সালাম আবার সর্বশেষ যখন দেখলো মেঘ চলে আসছে, তিনি তো জানেন এই মেঘ আসলে মেঘ না, এই মেঘ রূপী আযাব আসছে, তিনি হযরতে হুদ আলাইহিস সালাম তিনি আবার তার কওমকে বললেন, হে আমার সম্প্রদায়, হে গোত্র, দেখে নাও আল্লাহ তাআলার আযাব মেঘ রূপে তোমাদের দিকে আসছে। কিন্তু আদ সম্প্রদায়ের লোকেরা বেয়াদবির সাথে নিজের নবীকে অস্বীকার করল আর বলল, কোথায় আযাব আর কেমন আযাব, এটা তো মেঘ যা আমাদের কাছে আসছে বৃষ্টি দেওয়ার জন্য, যেটা তুমি বলতেছো আযাব, এটা আযাব না, এটা হচ্ছে মেঘ আমাদের কাছে আসতেছে বৃষ্টি দেওয়ার জন্য। তখন ওই মেঘ পশ্চিম দিক থেকে গ্রামের দিকে আসলো, আর যখন একেবারে কাছাকাছি চলে আসলো, তখন তা এক ঘূর্ণিঝড়ে পরিণত হলো, যা এমন শক্তিশালী ছিল যে আরোহী সহ উটকে উড়িয়ে সেখান থেকে নিয়ে যেত। শুধু তাই না, এই ঝড়ের গতি এমন বাড়তে লাগলো, এমন অবস্থায় পৌঁছে গেল যে ওই ঝড় বাড়তে বাড়তে গাছগুলোকে গাছ শিকড় থেকে উপড়ে ফেলে সেটাকে নিক্ষেপ করা হতো। যখন ওই আদ সম্প্রদায়ের লোকেরা এটা দেখল, তাদের বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু ঝড়ের ঝাপটা গতি শুধু দরজায় না, বরং তাদের পুরো আবাসের জায়গাকে ধ্বংস করে ফেলল। সাত রাত এবং আট দিন পর্যন্ত টানা ঝড় চলছিল। আদ সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তি মারা গেল, এমনকি ওই গোত্রের একটি বাচ্চাও অবশিষ্ট ছিল না। যখন ঝড় শেষ হল, তখন ওই গোত্রের লাশগুলো জমিনের মধ্যে এমন ভাবে পড়েছিল যেন খেজুর উপরে জমিনের মধ্যে পড়ে থাকে। খেজুর গাছ থেকে জমিনের মধ্যে যেভাবে বিছিয়ে যায়, ঠিক অনুরূপভাবে তারা বিছিয়ে পড়েছিল। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আর এই ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফরমান চাঞ্জুল ইমান থেকে অনুবাদ, বাকি রইল আজ তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে অতি বিকট ভাবে গর্জনকারী ঝড় বায়ু ধারা, তা তাদের উপর সজোরে প্রবাহিত করলেন সাত রাত ও আট দিন লাগাতার। অতঃপর ওই সব লোককে সেগুলো তো দেখবেন ভূপাতিত, যেমন খেজুর গাছের পতিত কাণ্ড। অতঃপর আপনি কি তাদের মধ্যে কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছেন? প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে ওই জায়গার মধ্যে কালো রঙের এক ঝাঁক পাখি আসলো, যারা ওই লোকদের লাশগুলোকে উঠিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করল। আর হযরতে হুদ আলাইহি সালাতু ওয়া সালাম ওই জায়গা ছেড়ে দিলেন, যারা তার প্রতি ঈমান এনেছিল এমন কিছু সংখ্যক মুমিনদেরকে নিয়ে মক্কায় মুকাররমাতে চলে গেলেন, আর জীবনের শেষ সময় পর্যন্ত বাইতুল্লাহ শরীফের মধ্যে তিনি ইবাদত করলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আমরা শুনছিলাম হযরতে হুদ আলা নবী গিনা ওয়া আলাইহি সালাত ওয়া সালামের ঈমানের দাওয়াত সম্পর্কে, আদ জাতি সম্পর্কে, যে জাতি সম্পর্কে আমরা জানি যে তারা এই পৃথিবীর মাঝে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের শারীরিক শক্তি ছিল, দীর্ঘ আকৃতির ছিল। তারা কেমন ছিল আমরা শুনলাম, যে তারা পাথরের পাহাড়কে কেটে, স্বাভাবিক কোনো পাহাড় না, পাথরের পাহাড়কে কেটে ঘর তৈরি করত। তার মানে কত শক্তিশালী এবং কত তাদেরকে আল্লাহ তাআলা আকল দিয়েছিল, সেই আকলকে খাটিয়ে তার সেই কাজগুলো করেছে, ধন সম্পদ ধারা ঐশ্বর্য দান করেছিল। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করল, সকল ক্ষমতার আধার আল্লাহ, তিনি যেমন দান করতে পারেন আবার কারো কাছ থেকে কেড়ে নিতে পারেন, তিনি কাউকে ক্ষমতা প্রদান করতে পারেন, ক্ষমতা থেকে মুহূর্তের মধ্যে নামিয়ে দিতে পারেন, তিনি যেমনই ভাবে কাউকে সাম্রাজ্য দান করতে পারেন আবার ওই সাম্রাজ্যকে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারেন। আমরা শুনলাম এমনই এক জাতির ঘটনা, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ নবীর হুকুমকে অমান্য করেছে, তখন তাদের অস্তিত্বকে আল্লাহ তাআলা বিলীন করে দিয়েছেন এই পৃথিবীতে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করি? এই কষ্টদায়ক ঘটনা থেকে যে যারা এত শক্তিশালী সম্প্রদায় ছিল, এত লম্বা লম্বা এক একটা মানুষ ছিল, তাদেরকে আল্লাহ তাআলা মিসমার করে দিয়েছে, এমন যে তাদের কবর পর্যন্ত অবশিষ্ট পৃথিবীতে নেই, তাদেরকে উঠিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা একটি নিদর্শন আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য, শিক্ষার জন্য, বুঝার জন্য। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমরা তো আল্লাহ তাআলার দয়াতে ঈমান এনেছি আমাদের নবীর প্রতি, আল্লাহ তাআলার প্রতি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা যে হুকুম আমাদেরকে করেছেন, আমি কি সেই হুকুম পালন করছি, সেই হুকুম মোতাবেক আমি চলছি? যদি আমি সেই হুকুম মোতাবেক না চলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কহর এবং গজবকে আযাবকে কি আমরা কেউ সহ্য করতে পারব? আমাদের শরীরে সেই শক্তি নেই, হাকিকতে আমাদের শরীরে সেই শক্তি সেই ক্ষমতা আমাদের নেই। প্রিয় ইসলামী ভাইরা, যে ইতিহাস আমরা জেনেছি যে আদ জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ক্ষমতা দিয়েছিলেন, ওই ক্ষমতা অন্য খুব কম জাতিকে, আদ এবং সামুদ পরবর্তীতে এই কয়েকটি জাতিকে এত ক্ষমতাশালী করেছেন পৃথিবীর ইতিহাসের মধ্যে, যারা অত্যন্ত ক্ষমতাশালী ছিল তাদেরকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছিলেন, কিন্তু যখন তারা নাফরমান হয়েছে, অবাধ্য হয়েছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলার অবাধ্যর একটি সীমা থাকে, একটি লিমিট থাকে, যখন সে লিমিট অতিক্রম করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব এদিকে ফিরে আসে, চলে আসে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছে এই যে আমি ওই জাতির উপর কোন জাতির ভাগ্যকে এভাবে করে, তাদের হাতগুলোই তাদের ভাগ্যকে পরিবর্তন করছে, তাদের কাজ ধারা, তাদের আমল ধারা। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আজকে আমি চাই কল্যাণ, আমি চাই কামিয়াব, আমি চাই সাকসেস হতে। আর কিভাবে সাকসেস হতে চাই? আমরা সাকসেস হতে চাই অমুসলিমদের রীতিনীতিকে অনুসরণ করে, আল্লাহ তাআলার নাফরমান হয়ে। মনে রাখবেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করেছে পৃথিবীর ইতিহাস থেকে তাদেরকে মুছে দেয়া হয়েছে, যার বাস্তব প্রমাণ এই আদ সম্প্রদায়। তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছে যে তাদের লাশগুলো জমিনের মধ্যে পর্যন্ত দাফন করা হয়নি, সমুদ্রের মধ্যে গিয়ে নিক্ষেপ করা হয়েছে। যখন অবাধ্যতা চরম শিখরে পৌঁছে যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির জন্য এমনই শাস্তি অবতীর্ণ করেন। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু, আসুন না, আমরা তো আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি, আমার নবীকে নবী হিসেবে গ্রহণ করে নিয়েছি, আমাদের রসুল হিসেবে গ্রহণ করে নিয়েছি, আসুন আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার রিয়াজাতের মধ্যে, তার হুকুমকে মানার মধ্যে আমরা সামনের দিকে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আমরা সহ্য করতে পারবো না, এজন্য যারা নিজের পরিবারের ভালো ও দীর্ঘতা চান তাদের জন্য আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি ও খারাপ কাজ থেকে বেঁচে থাকা আবশ্যক। কোরআনুল করিমের মধ্যে আমাদের ধ্বংস চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার শিক্ষা দিচ্ছেন, নেকির ফলাফল হলো স্থায়িত্ব আর খারাপ কাজের ফলাফল হচ্ছে ধ্বংস। কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেন, অনেক শহর খারাপ কাজের কারণে বরবাদ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহি রহমানির রহিম, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون
كنز الإيمان تكون بعد এবং যদি ওই সব জনবসতিগুলোর অধিবাসীগণ ঈমান আনত, ভয় করত, তবে অবশ্যই আমি তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতসমূহের দ্বার উন্মুক্ত করে দিতাম, কিন্তু তারা তো অস্বীকার করেছে, সুতরাং আমি তাদের কৃতকর্মের জন্য গ্রেফতার করেছি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আজকে আমরা ইমান এনেছি আলহামদুলিল্লাহ, ইমানদার, কিন্তু ইমান গ্রহণের পর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে হুকুম, আমি কি সেই হুকুম মোতাবেক চলছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যা হালাল হিসেবে ঘোষণা করেছেন আমি কি সেই হালালকে গ্রহণ করছি, হারাম থেকে কি নিজে বিরত রয়েছি? দেখুন প্রিয় ইসলামী ভাইরা, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও অনেক সময় দেয় এবং এটা বাস্তব কথা যে আজকে আমরা হালাল খাদ্যকে যেভাবে খুঁজি, হালাল খাদ্য যেভাবে খুঁজি, হালাল রুজি কি সেভাবে খুঁজি? এক্সাম্পল, হালাল খাদ্য বলতে এটা হালাল ভাবে জবে হয়েছে কিনা, কিংবা এটা শুকুরের মাংস কিনা, মৃত প্রাণীর মাংস কিনা আমরা খুঁজি কিনা, সবাই খুঁজি না, মুসলমান হিসেবে খুঁজি কিন্তু এটা, এটা শুকুরের মাংস না, সে হিসেবে আমরা শুকুরের মাংস হলে বর্জন করি। আমি হালাল খাদ্যটা কিন্তু খুঁজতেছি, কিন্তু এই হালাল খাদ্য যার মাধ্যমে আমি ক্রয় করছি যেই টাকা দিয়ে, ওই টাকা কি হালাল? ওই টাকা কি সুদ থেকে মুক্ত? ওই টাকা কি ঘুষ থেকে মুক্ত? ওই উপার্জনের মাধ্যম কি সঠিক? যদি না হয় তাহলে এই টাকা দিয়ে তো আমি হালাল বস্তু কিনলাম, কিন্তু এই খাবারটা কি আমার জন্য হালাল? আমার কথা কি বুঝতে পারছেন? এই টাকা দিয়ে যে আমি কিনলাম খাবারটা, হালাল মুরগি কিনলাম, হালাল মাছ খাচ্ছি, কিন্তু এই টাকার ক্রয়কৃত বস্তুটা কি আমার জন্য খাওয়া হালাল হচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মানার চেষ্টা করি, হুকুমকে মানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি নামাজকে ফরজ করেছেন। আজকে আমরা কত পার্সেন্ট লোক আছি যে ফরজ নামাজকে আদায় করে সঠিকভাবে? আজকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজকৃত নামাজকে আজকে আমি মানছি না। আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা একের পর এক হুকুমগুলোকে আমাদের সামনে উপস্থাপন করি, এই চার্ট দেওয়া হয় যেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেছেন, এই বৈধ কাজ আমরা কতটুকু করছি, শরীয়ত মোতাবেক আমরা কত পার্সেন্ট চলছি, আর এজন্যই আমাদের উপর আল্লাহ তাআলার আযাব নেমে আসে। আমরা বলি ভাই আমার রোগ বালাই থেকে মুক্ত হচ্ছি না, অনেক সময় বলি আমরা, আমার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, এভাবে আমরা বলি মাযাল্লা নাউযুবিল্লাহ, আমি কোন গুনাহ করেছি যে আল্লাহ তাআলা আমার দোয়াই কবুল করতেছে না? আমরা বেমালুম ভুলে গিয়েছি যে আমরা কোন গুনাহ করতেছি। আমি চোখ দিয়ে তাকাচ্ছি তো গুনাহ, কান দিয়ে শুনছি তো গুনাহ, আমি মিথ্যা বলছি আমার কাছে মনে হচ্ছে না এটা গুনাহ, আমাদের অভ্যাস হয়ে গেছে, এটা অভ্যাসে পরিণত হয়েছে, গীবত করছি প্রতিনিয়ত, এমন অভ্যাস হয়েছে গীবতের আমাদের, আজকে দুইজন বসলাম তো তৃতীয় জনের ব্যাপারে গীবত। আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত গীবত থেকে পবিত্র না, আজকে মসজিদের মধ্যে নামাজ পড়তে এসে আমরা গীবত শুরু করে দেই একটু অবসর সময় পেলেও, আর আমরা বলি আমরা কি গুনাহ করেছি, যেখানে বলা হয়েছে গীবত হারাম, হারাম এবং হারাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ, কিন্তু আজকে সেই গীবতকে আমরা অনায়াসে ভাই ভাই, ভাই বোন, মা বাবা, ছেলে মেয়ে, শিক্ষক ছাত্র, অফিসার কর্মচারী, ব্যবসা ক্রেতা, ইমাম মুসল্লি, কমিটি, মানে কোন একটা ডিপার্টমেন্ট নেই যেখানে গুনাহ হচ্ছে না, গীবত হচ্ছে না, কিন্তু এই গীবত আমরা অনায়াসে করছি আর বলছি আমাদের গুনাহ নাই, আমরা পবিত্র, আমরা চোখে খুঁজে পাই না আমরা কোন গুনাহ করেছি। মিথ্যা কথা মোবাইলের মাধ্যমে অনায়াসে বলি ভাই কোথায় আছেন, আজিজ হায়দ্রাবাদ বলি গুলিস্তান, মানে অনায়াসে আমাদের মিথ্যা জীবন চোখ দিয়ে ইন্টারনেটের মাধ্যমে অনায়াসে গুনাহ করছি, বেহায়াপনা করছি, আর আমাদের খবর নাই আমরা গুনাহ কোত্থেকে করছি, আমরা একেবারে পুত ও পবিত্র সেজে বলি ভাই আমি কি গুনাহ করলাম যে আল্লাহ দোয়া কবুল করে না। অর্থাৎ আমাদের আকল এখানে বন্ধ হয়ে গিয়েছে যে গুনাহ যে এটা গুনাহ সেটা আমরা ভুলে গিয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব থেকে মাফ পেতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার গ্রেফতার থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক।
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
মুরিজেনু